আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে যে যেখানেই রয়েছেন, আরও একবার কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আর আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে মাদানী চ্যানেল আবারও এই অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছে। দর্শক, কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে, যেমনটি আমরা জানি যে আমাদের জবান বা কণ্ঠস্বর কিংবা বাকশক্তি অথবা মুখ নিঃসৃত বাণী, যাই হোক না কেন, এই জবানের মাধ্যমে বাকশক্তির মাধ্যমে আমরা কত কথাই না বলে থাকি। এর মধ্যে ভালো কথাও আসে, মন্দ কথাও আসে। আবার ভালো মন্দের পাশাপাশি অনর্থক, অপ্রয়োজনীয়, যার কোনো প্রয়োজনই ছিল না, এমন অনেক কথাও আমরা বের করে থাকি। কিন্তু এর পরিণতি সম্পর্কে, এর পরিণাম সম্পর্কে আমরা কি সবাই জানি? না, সবাই জানি না। যদি জানতাম তাহলে অভিধান থেকে বাচাল শব্দটি ডিলেট হয়ে যেত, ডিকশনারির মধ্যে টকেটিভ কথাটা থাকতো না। যারা অনর্থক কথা বলে তাদেরকে বাচাল বলা হয়, আর এই বাচালতার কারণে কাল কিয়ামতের দিন কঠিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। কোন দিন, কোন সময় কি কথা বলেছিল, কেন বলেছিল, পুঙ্খানুপুঙ্খরূপে তার কথাগুলো অনর্থক, নিরর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, এ কথাগুলো তার সামনে চলে আসবে। আল্লাহ তাআলা সেই দিনের ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করুন। দর্শক, অন্যান্য দিনের ন্যায় আজও খুব চমকপ্রদ একটি বিষয় নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ এমন এক বিষয় যা সম্পর্কে না শুনলে, না জানলে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, দুনিয়ার ক্ষতি তো বান্দা পুষিয়ে নিতে পারে। হ্যাঁ, ব্যবসায় লস হয়েছে, চলো ঠিক আছে, আজকে লস হলো, আরেকদিন আল্লাহ তাআলা বৃদ্ধি দান করবেন রিজিকে, আজকে এই কাজটা হলো না, আরেকদিন করে নেব, হয়ে তো যাবে। দুনিয়াবি যে ক্ষয়ক্ষতি রয়েছে, দুনিয়ার যে আপনার অনিষ্ট রয়েছে, দুনিয়ার যে লোকসান রয়েছে, সেটা কিন্তু দুনিয়াতে পুষিয়ে নেওয়া যায়, সম্ভব চেষ্টা করলে। কিন্তু আখেরাতের যে অনিষ্ট, আখেরাতের যে ক্ষতি, আখেরাতের যে লোকসান, সেটাকে কী করে পোষানো যাবে, সেটাকে কী করে রিকভার করা যাবে, আদৌ কি সম্ভব? এমন এক বিষয়। কি সেই বিষয় শুনব আমরা? চলুন প্রথমেই আমরা দরুদ পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। তাবারানী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন। মনোযোগ দিয়ে শুনি আমরা কি ইরশাদ করেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। দর্শক, এই যে দরুদ পাকের ফজিলত আমি বর্ণনা করলাম, আমরা কারা কারা চাই যে জান্নাতের রাস্তা যেন না ভুলি, তাদের উচিত অধিক হারে দরুদ পাক পাঠ করা। যদি কারো এই কথার পরোয়া থাকে, কেউ যদি বেপরোয়া হয় তাহলে তার কথা আলাদা, কেউ যদি বলে যে আমি এগুলো মানিই না, কী করা যাবে? হ্যাঁ, আমি এগুলো বিশ্বাস করি না। অনেকে জান্নাতি বিশ্বাস করে না, জাহান্নামি বিশ্বাস করে না, দুনিয়াই জান্নাত। কেউ কবরের শাস্তিকে বিশ্বাস করে না, কেউ পরকালকে বিশ্বাস করে না, এখন কি করে তাকে বিশ্বাস করানো যাবে? তো কাজেই যদি মনে করি যে আমার জান্নাতে যাওয়ার প্রয়োজন, জান্নাতে আমিও যেতে চাই, চাওয়া এক জিনিস আর তার জন্য প্রচেষ্টা চালানো আরেক জিনিস। তো কাজেই আমি বলবো যে অধিক হারে দুরুদে পাক পাঠ করা, যেন আমরা জান্নাতের রাস্তা অন্তত ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরুদে পাক পাঠের তৌফিক দান করুন। দর্শক, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ভালো ভালো কিছু নিয়ত করে নিই আমরা। নিয়ত করা যেতেই পারে, তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে দেখব, এর মধ্যে থেকে যে সকল শিক্ষণীয় বিষয়াদি তথা মাদানী ফুল লাভ হবে, অর্জন হবে, সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও আমরা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্বপ্রথম সংঘটিত গুনাহ। সবার আগে কোন গুনাহটি সংঘটিত হয়েছিল? এক তো হচ্ছে আমরা জানি যে হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা, এটাকেই মনে করি যে সর্বপ্রথম ঘটনা বা গুনাহ সংঘটিত হয়েছিল, হত্যা সংঘটিত হয়েছিল। কিন্তু এরও আগে একটা ঘটনা সংঘটিত হয়েছে, কি সেই ঘটনা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। দর্শক, সর্বপ্রথম সংঘটিত গুনাহ হচ্ছে দাম্ভিকতা, অহংকার। আল্লাহ তাআলা সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল, শুধু সেই অহংকার বশত সেজদা করতে অস্বীকৃতি জানাল। অতঃপর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, মরদুদ হয়ে গেল, অভিশপ্ত। এই দাম্ভিকতা, এই অহংকার কি কারণে হয়, এর সংজ্ঞা কি, আর এর থেকে বাঁচার উপায় কি রয়েছে, প্রতিকার কি রয়েছে, আজ সে সম্পর্কে আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, প্রথমেই আমরা দাম্ভিকতার, অহংকারের সংজ্ঞায় আমরা চলে যাই। এর যে ডেফিনেশন রয়েছে সে সম্পর্কে আমরা জেনে নিই যে দাম্ভিকতা কাকে বলে, অহংকার কাকে বলে। আমরা জানি অনেক সময় ফিল করি, বুঝি, কিন্তু বোঝাতে পারি না। মাকতাবাতুল মদিনার প্রকাশিত 352 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাতিনি বিমারিয়ঁ কি মালুমাত কিতাবের মধ্যে দাম্ভিকতার সংজ্ঞায় এসেছে, নিজের যোগ্যতা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, আমল, সম্পদ, সন্তানাদি এর নিজের দিকে সম্পৃক্ত করা, আর এ বিষয়ে ভয় না করা যে এগুলো ছিনিয়ে নেওয়া হবে। আপনার কাছে বিদ্যা আছে, বুদ্ধি আছে, আপনার যোগ্যতা আছে, আপনার কাছে সম্পদ আছে, ঐশ্বর্য আছে, আরও আছে জনবল, এমনকি সমাজে যদি কারো 5 সন্তান থাকে, 5টি ছেলে থাকে, গর্বে তারও বুকটা উঁচু করে সে হাঁটে রাস্তার মধ্যে। সবাই না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে এ ধরনের গর্হিত কাজ থেকে সুরক্ষিত রাখেন, বিরত রাখেন, তাদের কথা আমি বলছি না। কিন্তু আছে কি না, সমাজে আছে, 5টি সন্তান আছে, সেই কারণে তার গর্বে বুকটা উঁচু করে সে রাস্তা দিয়ে হাঁটে, সিনাটাকে উঁচু করে যে আমার পাঁচটা সন্তান আছে, কিছু হলেই আমার ঘর থেকে পাঁচটা লাঠি বের হবে এই চিন্তাধারায়। কিন্তু সে বেমালুম ভুলে যায় যে আল্লাহ তাআলা ছাড় তো দেন কিন্তু ছেড়ে দেন না। সেই পাঁচ সন্তান একে একে করে শেষ হতে সময় লাগে না। আবার এমনও দেখা গেছে যে হঠাৎ কোনো এক ঘটনায় পাঁচ ভাই একসাথেই দুনিয়া থেকে বিদায় নেয়, এমনও ঘটনা দেখা গেছে। কিন্তু বাবা জীবিত থাকে, মা জীবিত থাকেন সেই সন্তানের মৃতদেহ লাশকে সচক্ষে দেখার জন্য, যাদের কারণে দম্ভ সহকারে, দাম্ভিকতার কারণে, অহংকার বশত রাস্তা দিয়ে হেঁটে যেত, মানুষের কাছে বলতো যে আমার পাঁচ সন্তান আছে, আমার ঐশ্বর্য আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কোন জিনিসটা কম, যোগ্যতাও আছে, আমি, আমার, আমিত্ব, এগুলোই তো অহংকার, এগুলোই তো দাম্ভিকতা। তো বলা হচ্ছে হয়তো সেই অহংকারকারী, আত্মগর্বকারী সেই ব্যক্তি নিয়ামতকে, প্রকৃত নিয়ামত প্রদানকারী আল্লাহ পাকের দিকে সম্পৃক্ত করাটাই ভুলে যায়। অর্থাৎ প্রাপ্ত নিয়ামত যেমন সুস্থতা, সৌন্দর্যতা, সম্পদ, মেধা, সুকণ্ঠ, পদমর্যাদা ইত্যাদিকে নিজের কৃতিত্ব মনে করে বসা এবং এটা ভুলে যাওয়া যে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আজ আপনার সুকণ্ঠ আছে, সুললিত কণ্ঠ, হ্যাঁ, সেই কণ্ঠকেও আপনি এমনভাবে দাম্ভিকতার কারণে মানুষকে বকাবাদ্য করছেন, গালমন্দ করছেন, হুমকি ধামকি দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, হত্যার হুমকি দিচ্ছেন, সেই কণ্ঠস্বর, সেই বাকশক্তি কার দান? আল্লাহ তাআলার দান। ভুলে গেছেন আপনি যে এই বাকশক্তি যে কোনো সময়, এনি টাইম, এনি মোমেন্ট আপনার কাছ থেকে ছিনে নেওয়া হতে পারে, কেড়ে নেওয়া হতে পারে। কারণ আমরা যখন নিয়ামতকে ভুলে যাই, নিয়ামতের শুকরিয়া আদায় না করি, অকৃতজ্ঞ হয়ে যাই, তখন সেই নিয়ামতগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সেটা অর্থ হোক, বিত্ত হোক, সম্পদ হোক, সন্তান হোক, এমনকি নিজের রূপ, লাবণ্য, সৌন্দর্য, এভরিথিং। আমি এক কথায় বোঝাতে চেষ্টা করছি, এগুলো সবই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আর এগুলো নিয়ে কখনোই গর্ব করার মতো কোনো বিষয় নেই, অহংকার করার মতো কোনো বিষয় নেই। যা আমার নয় তা নিয়ে আমি কী করে গর্ব করব? আমিও তো আমার নই, তাই না? আমিও একদিন চলে যাব এই দুনিয়া থেকে। তো কাজেই এখানে কোথায় আমিত্ব, কোথায় আমি, আর কোথায় আমার, এই তিনটি শব্দ যদি কেউ তার দাম্ভিকতার ডিকশনারি থেকে মুছে ফেলতে পারে, তাহলে তো সেই ডিকশনারি আর থাকলো না, তাই না? আর সেটাই হবে তার জন্য কল্যাণকর দুনিয়া ও আখেরাতে। পরিবর্তে সেই ডিকশনারিতে সে যেন বিনয়, নম্রতা, কোমলতা, বিনয়ী, এই শব্দগুলো যদি অ্যাড করে নেয় তাহলেই সে কামিয়াব। ভিউয়ার্স, কথায় আছে অহংকার পতনের মূল। নৈতিক মূল্যবোধের জায়গা থেকে এটি যেমন সত্য, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এ কথা প্রমাণিত যে দাম্ভিকতা ও অহংকার পতন ডেকে আনে। এটা আমরা জানি, শুনেছি, কিন্তু মানি কজনা বলুন তো? মানতেই তো আমাদের সমস্যা, তাই না? জানার মাঝে তো কোনো সমস্যা নেই, জানি। কেউ যদি বোঝাতেও আসে, আরে জানি জানি যাও, আরে শুনেছি যাও, তোমাকে জ্ঞান দিতে হবে না, যাও নিজের কাজ করো, বলি কি না? হয়তো আপনি বলেন না, কিন্তু সমাজে এমন প্রচলন রয়েছে, আমরা দেখি, দেখে থাকি। তো কাজেই আত্ম অহমিকা, দাম্ভিকতা, অহংকার, যা আমরা আমাদের অঙ্গভঙ্গির মাধ্যমে করি, যা কখনো আমরা আমাদের কথার মাধ্যমে করি, যা আমরা আমাদের চাহনির মাধ্যমে করি, কাউকে চোখ রাঙানো বড় বড় করে, হ্যাঁ, এটাও তো অহংকারেরই নামান্তর। আপনি বলবেন যে না, এই বিষয়ে আমি মতৈক্য পোষণ করতে পারছি না, এটা তো রাগ, রাগান্বিত হয়ে মানুষ দেখে, তো সেই রাগটা আসে কোথেকে? অহংকার থেকে। অর্থাৎ জাতিগত কোনো কারণে, ব্যক্তিগত কোনো কারণে, আমার কারণে, আমার আমিত্বের কারণে কোনো রাগ করা, এটাই তো অহংকার। হ্যাঁ, তবে যদি কেউ আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা মহান রব তালাকে কেউ যদি গালমন্দ করে, আমার প্রিয় নবী যাকে সৃষ্টি না করলে আপনি আমি কেউই সৃষ্টি হতাম না, কেউই সৃষ্ট হতাম না, তাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তার সামনে যদি কেউ গোস্তাকি করে, সেই সময় রাগ আসাটা এটা ইমানের দাবি, সেই সময় রাগ আসাটা প্রযোজ্য এবং দরকার এক্ষেত্রে, এটা ইমানেরই একটা দাবি রাগ আসা। কারণ সেটা তো আমি আমার জন্য করছি না, আমার রব তাআলার জন্য করছি, আমার রাসূলের জন্য করছি, সেই রাগ। জাতিগতভাবে সেটাকে অ্যাপ্লাই না করা, কাউকে গালমন্দ করা, কাউকে বকাবাদ্য করা, কাউকে তিরস্কার করা, কাউকে চোখ দেখানো, কাউকে হুমকি ধমকি দেয়া, চাঁদাবাজি করা, হত্যার হুমকি দেয়া, হ্যাঁ তোমাকে দেখে নেব, এমনভাবে ও বেচারা তো ভয়েই মরে যাবে যে না জানি আমার কোন ক্ষতি করে ফেলে। মনে রাখবেন, মুসলমানের মনে কষ্ট দেয়া হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, মুসলমানকে কষ্ট দেয়া। কাজেই আত্ম অহমিকা, দাম্ভিকতা ও অহংকার গর্হিত অপরাধ। দাম্ভিক ও অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন না, অপছন্দ করেন। সূরা নাহালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কি ইরশাদ করেন, নিশ্চয়ই তিনি অহংকারীদের ভালোবাসেন না, আল্লাহ তাআলা অহংকারীদের ভালোবাসেন না, পছন্দ করেন না। দর্শক, দাম্ভিকতা নেকি সমূহের জন্য ধ্বংসাত্মক এবং ভয়াবহ পরিণতি ডেকে আনে। যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন জামে সাগিরের কিতাবের মধ্যে বর্ণিত, যে দাম্ভিকতা 70 বছরের আমলকে বিনষ্ট করে ফেলে, দাম্ভিকতা 70 বছরের আমলকে বিনষ্ট করে ফেলে। এখন আমাদের আমল নামায় কত বছরের আমল রয়েছে, আর যতটুকু আমল করেছি তার মধ্যে মকবুল ইবাদত কতটুকু রয়েছে, কতদিন সিজদা করেছি আল্লাহ তাআলাকে, কত কোরআন কতবার খতম করেছি, কতদিন তেলাওয়াত করেছি, কতদিন রোজা রেখেছি, কতটা দান সাদকা করেছি, একটু চিন্তা করি যে আমি কি যতদিন হায়াত পেয়েছি সেই হায়াতের মধ্যে আমার আমল নামায় আমলের পরিমাণ কতটুকু, আর তাও যদি মকবুল না হয়, আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে না থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তো বলা হচ্ছে যে 70 বছরের আমল বিনষ্ট হয়ে যায় দাম্ভিকতার কারণে। হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দাম্ভিকতার ধ্বংসযজ্ঞতা থেকে সতর্ক করতে গিয়ে ইরশাদ করেন, যদিও তোমাদের থেকে কোনো গুনাহ প্রকাশ নাও পায়, কিন্তু আমার ভয় হয় তোমাদের উপর গুনাহ থেকে বড় অপরাধের, আর তা হলো দাম্ভিকতা। শোয়াবুল ইমানের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। এই মুবারক বাণীতে, এই বরকতময় বাণীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দাম্ভিকতাকে, অহংকারকে বড় গুনাহ বলে আখ্যায়িত করেছেন। দর্শক, এবার আসা যাক এই দাম্ভিকতাকে, এই অহংকারকে, আত্মগৌরবকে কী করে আমরা এর প্রতিকার করব, এর চিকিৎসা করব। এ থেকে তো বাঁচতে হবে আমাদেরকে, ফিরে আসতে হবে। কী করে এর প্রতিকার করা যায়? কেননা দাম্ভিকতা, আত্মম্ভরিতা কিংবা আত্ম অহমিকা আমাদের আমল তো শেষ করছেই করছে, আমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে, তা থেকে তো বাঁচার প্রয়োজন আছে। আজকে আমার কাছে একটা দামি গাড়ি আছে, লেটেস্ট গাড়ি আছে, একটা মূল্যবান একটা গাড়ি আছে, বাড়ি আছে, আমার পোশাক আশাক সব কিছু দামি, তারপর দেখতেও আমি সুদর্শন, এছাড়াও আমার বিদ্যা রয়েছে, বুদ্ধি রয়েছে, রয়েছে স্কিল, বিভিন্ন ধরনের দক্ষতা, হার্ড স্কিল হোক বা সফট স্কিল হোক আমার কাছে রয়েছে, এত কিছু থাকার পরে আমি তো এর ওজন সামলাতে পারছি না। এই সামলাতে না পারার কারণে মানুষ অহংকারের এই বাতিনী রোগে অর্থাৎ আত্মিক ব্যাধিতে ভুগতে থাকে আক্রান্ত হয়ে। শো অফ তো রয়েছেই, রিয়াকারি তো রয়েছেই, লৌকিকতা তো রয়েছেই, সেদিকে যাচ্ছি না। আজকে আমার আলোচনার বিষয় সেটা না, শো অফ না, অহংকার, জমিনের মধ্যে পা না পড়া, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, হেয় মনে করা, হীন মনে করা। কোনো ব্যক্তিকে কেউ যদি তার চেয়ে বিদ্যায় বুদ্ধিতে ধনে জ্ঞানে মানে একটু ছোট হয় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলোই হচ্ছে অহংকার, দাম্ভিকতা। তাহলে এর কারণগুলো আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তারপর এর প্রতিকার। নম্বর এক, নিজের শরীরের সৌন্দর্যতার কারণে দাম্ভিকতায় লিপ্ত হয়ে যাওয়া। এর প্রতিকার হলো বান্দা নিজের অপ্রকাশ্য অপবিত্রতার প্রতি চিন্তা করবে এবং নিজের দুর্গন্ধ পানির ফোঁটা দিয়ে যে শুরু, অর্থাৎ দুই ফোঁটা নাপাক পানি দিয়ে যে সে সৃষ্টি, এটা সে কল্পনা করবে যে আমার সৃষ্টিটাই হয়েছে দুই ফোঁটা নাপাক পানি দিয়ে, নুৎফা দিয়ে। সে যখন ভাববে, ময়ূর যখন পেখম মেলে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে, নাচতে নাচতে সে বিভোর হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। এরই মাঝে যখন তার দৃষ্টি হঠাৎ করে তার পায়ের দিকে যায়, তার এই খুশি, তার আনন্দ, তার নাচ নৃত্য বন্ধ হয়ে যায়, কারণ তার পাটা কুৎসিত, ময়ূরের পা থাকে কুৎসিত। এই জন্যই বলা হয়েছে যে আমার যে সৃষ্টির যে মূল, আমি কী থেকে সৃষ্টি হয়েছি, দুই ফোঁটা নুৎফা থেকে। তো কাজেই সেই নাপাক পানির কথা মনে করে নিজের ওজুদকে, নিজের অস্তিত্বকে আমি কল্পনা করি। নাম্বার দুই, পাশাপাশি আমার যে সমাপ্তি হবে সেটা পচনশীল লাশ হওয়ার মাধ্যমে, কবরে আমি পচে যাব, আমার দেহ রাখা হবে, পোকা মাকড় সাপ বিচ্ছু কুরে কুরে খাবে, ছোবল মেরে মেরে খাবে, আমার দেহ মাটির সাথে মিশে যাবে। এটাই হচ্ছে আমার হাকিকত, রিয়ালিটি, বাস্তবতা। আমরা চোখের সামনে যেগুলো ভেসে ওঠে, বস্তুবাদী মানুষ তো আমরা, আমরা বস্তুতে বিশ্বাস করি, কবরের আজাব তো অদৃশ্য, দেখি না, অনেকের বিশ্বাসও হয় না। আবার অনেকে মনে করি যখন হবে দেখা যাবে, এখন তো করে নিই যা করার। তো কাজেই কবরের মধ্যে আমার যে লাশ পচে যাবে, এই পচনশীল লাশের কথা যদি কোনো ব্যক্তি মনে করে তার নিজের ব্যাপারে, মনে হয় না যে তার দ্বারা কোনো অহংকার, আত্মম্ভরিতা কিংবা আপনার দাম্ভিকতা তার দ্বারা সংঘটিত হবে। নাম্বার দুই, দ্বিতীয় যে কারণ, নিজের শক্তি ও সামর্থ্যের উপর গর্ব করা, এটা হচ্ছে অহংকার, দাম্ভিকতা। এর প্রতিকার হলো বান্দা এ কথা ভাবুক যে আল্লাহ পাক সামান্য কষ্ট, সামান্যতম কষ্ট, যেমন অসুস্থতা, দুর্ঘটনা ইত্যাদির মাধ্যমে পর্যবসিত করে, নিমজ্জিত করে আমার কাছ থেকে এই শক্তি ছিনে নিতে পারেন, কেড়ে নিতে পারেন। অর্থাৎ শক্তি সামর্থ্যের কথা যখন মনে হবে যে আমার তো শক্তি আছে, আমি তো বডি বিল্ডার, আমার শরীরটা খুব মানে ফিটেস্ট, হ্যাঁ, মানুষকে একজন দুর্বল ক্ষীণকায় মানুষ এসে সামনে দাঁড়ালে তাকে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে বডি বিল্ডার মনে করা, আমার তো শক্তি সবল আমার দেহ, তো তখনই ওই জিনিসটা ভাবতে হবে যে আমার এই শক্তি সামর্থ্য মুহূর্তের মধ্যেই চলে যেতে পারে, আমি যখন অসুস্থ হব কিংবা কোনো বিপদে পড়ব, দুর্ঘটনায় পড়ব, মুহূর্তের মধ্যে চলে যাবে। চার নম্বর যে কারণটা হচ্ছে উচ্চ বংশীয় হওয়ার কারণে অহংকার করা। আমি চৌধুরী বংশের লোক, আমি ভূঁইয়া বংশের, আমি হাওলাদার বংশের, এই যে বংশের যে পরিচিতি, আরে তার মধ্যে কী রেখেছে? কিছুই নেই। আপনার পরিচয় তো হলো আপনার আচরণ, আপনার ব্যবহার, সেটাই পরিচয় দেবে যে আপনি কোন বংশের লোক। তো ওই সময় যে অহংকারটা চলে আসে, সেটা কি করে আমরা দূর করব? নিজের পিতা ও দাদার মতো নেক আমল না করা সত্ত্বেও তাদের সমমর্যাদায় কিভাবে পৌঁছতে পারা যায়? নিজের দাদা ও পিতার মতো নেক আমল, কারণ তারা তো চলে গেছে দুনিয়া থেকে, মাটির সাথে মিশে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো কিছু নেই, তাদের কোনো নামও নিশানা নেই। যদি তারা আল্লাহর ওয়ালি হতেন তাহলে তো কোথাও মাজার হতো, তাই না? মাজার শরীফ হতো তাদের, তাদেরকে মানুষ স্মরণ করত শ্রদ্ধা ভরে, তাদের মাজারে যেত ফয়েজ ও বারাকাত লাভ করার জন্য, যেমন শাহ জালাল, শাহ পারান, শাহ আলী বাগদাদি, শাহ আমানত রহমতুল্লাহি তাআলা আলাইহি, হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানি, তাদের যে মাজার শরীফে মানুষ যায় ফয়েজ ও বারাকাত অর্জনের জন্য, কই আপনার আমার বাবার কবরেতে কেউ যায় না? হ্যাঁ, জাস্ট একটু ভাবি আমরা যে আমার বাবার কবরে কেউ যায়, আমার দাদার কবরে কেউ যায়? তাদের তো মাজার হতো না, আল্লাহ তালার হুকুমেই হতো, আল্লাহ তালার হুকুম ছাড়া তো কিছুই হয় না, গাছের পাতাও নড়ে না। তো আল্লাহর ওলিদের সম্মানার্থে সেখানে মাজার গড়ে ওঠে, অতপর মানুষ তাদের নৈকট্য অর্জনের জন্য, ফয়েজ ও বারাকাতের জন্য সেখানে যায়। তো কাজেই সে কথা চিন্তা করে নিজেকে নেক আমল করতে হবে, যে আমার বাপদাদা তো করতে পারেনি, অন্তত আমি করে যাই। তখন তার বংশীয় মর্যাদা, অহংকার, আত্মম্ভরিতা এগুলো ধূলিসাৎ হয়ে যাবে, ভুলণ্ঠিত হয়ে যাবে। নম্বর পাঁচ যে কারণ, পাঁচ নম্বর কারণ, জালিম তথা অত্যাচারিতার ছত্রছায়ায় থাকার কারণে অহংকার করা, যে আমার অমুক আছে, জানো, তুমি কি চেনো আমাকে, আমি কার ছেলে, আমি কার ভাগিনা, আমি কার ভাতিজা, তুমি আমাকে চেনো? কেউ যদি থাকে কোনো উচ্চ পদস্থ কোনো র্যাঙ্কে থাকে, কিংবা সমাজের যদি কোনো কেউ অধিপতি হয়, সমাজের দলনেতা হয়, তখন তাদের পরিচয়ে নাম ভাঙিয়ে মানুষ এভাবে করে থাকে। তো এর প্রতিকার হলো বান্দা সেই অত্যাচারী লোকদের পরকালের পরিণতির প্রতি দৃষ্টি রাখবে, চিন্তা করবে, যে যারা জুলুম করেছে একসময়, ফেরাউন, নমরুদ, দুনিয়ার মধ্যে যারাই অত্যাচার করেছে, তাদের পরিণতি কী হয়েছিল, সেই পরিণতির কথা ভাববে, যে আমি যে জুলুম করছি মানুষের প্রতি, আমি মানুষের টাকা আত্মসাৎ করছি, মানুষকে হুমকি ধামকি দিচ্ছি, যে জবান আল্লাহ পাক আমাকে দিয়েছিল কল্যাণের, মানব কল্যাণের জন্য, মানুষকে দর্স বায়ানের মাধ্যমে নসিহত করার জন্য, বোঝানোর জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, হামদনাথ পাঠের জন্য, সেই জবানকে, সেই বাকশক্তিকে আমি কোন কাজে প্রয়োগ করছি সেটা সে ভাববে। নম্বর সাত, ধন সম্পদের উপর অহংকার। যদি কোনো ব্যক্তির ধন সম্পদের কারণে দাম্ভিকতা চলে আসে, যে আমার অনেক সম্পদ আছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আরে আমার কিসের অভাব, ব্র্যান্ডের গাড়ি এক একটার পর এক একটা গাড়ি চেঞ্জ হচ্ছে, পোশাক যে পোশাকটা সকালে পরছি বিকালে সেটা আর পরতে চাচ্ছি না, ওটা খুলে রেখে দিলাম, যে জুতা সকালে পায়ে দিয়েছি বিকালে সেই জুতা পরছি না সেটাও রেখে দিলাম। এই যে ধন সম্পদের কারণে মানে যে অহংকার চলে আসে মানুষের মাঝে, সেটা থেকে সে কীভাবে পরিত্রাণ পাবে, এর প্রতিকার হল বান্দা ধন সম্পদের বিপদ, তার হক সমূহ এবং তার দ্বারা সৃষ্ট ফিতনার দিকে, ফিতনার প্রতি চিন্তা করবে, যে ধন সম্পদের কারণে যে বিপদ আসে মানুষের কাছে। আপনার ধন সম্পদ আছে, আপনি দিনের পথে খরচ করুন, খুব খুব খরচ করুন, কিন্তু যে ধন সম্পদ আপনি আঁকড়ে ধরে আছেন, না দিনের কল্যাণে না মানব কল্যাণে খরচ করছেন, শুধু জমাচ্ছেন, শুধু ব্যাংক ব্যালেন্স করছেন, সেই গচ্ছিত সম্পদ যে আপনার জন্য কত বড় বিপদ বয়ে আনবে, কিংবা সেই সম্পদের যে হক রয়েছে, সম্পদেরও একটা হক থাকে, তাকে সঠিক স্থানে ব্যবহার না করার যে একটা হক অধিকার যে ক্ষুণ্ণ হয় সম্পদের, তার পরিণতির ব্যাপারে এবং তার দ্বারা সৃষ্ট ফিতনা ফ্যাসাদের দিকে দৃষ্টিপাত করতে হবে, ভাবতে হবে, যে এই সম্পদ আমার জন্য কাল কিয়ামতের দিনে কী পরিণতি বয়ে আনবে। ভাবতে হবে। হামানের যে ঘটনা ছিল, কারুনের যে ঘটনা ঘটেছিল তাদের সাথে, তাদের সম্পদ এত বেশি ছিল, তার চাবিগুলো, সিন্ধুকের চাবিগুলো 70টা উট বয়ে নিয়ে যেত, এমনটি ঘটনা শুনতে পাওয়া যায়, জানতে পাওয়া যায়। তার পরিণতি কি হয়েছিল? নাম্বার 8, নিজের ভুল মতামতের উপর, ভুল সিদ্ধান্তের উপর অহংকার করা, যে আমি যেটা বলেছি এটাই ঠিক, আমি যে উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি সেটাই সঠিক, বাস এর উপরে আর কোনো কথা নেই। এর প্রতিকার হলো বান্দা নিজের মতামতের পরিশুদ্ধতার উপর কখনো ভরসা যেন না করে, যে আমি যে মতামত দিয়েছি এটাই ঠিক, এটাই কামিল, এটাই পরিপূর্ণ এবং এটাই আখেরি পরামর্শ, এর উপর কোনো পরামর্শ হতেই পারে না। অর্থাৎ নিজেকে, নিজের ধন সম্পদ, তার সাথে সম্পৃক্ত যা কিছু আছে, তার চিন্তা চেতনা মেধা মনন পরামর্শ মতামত কথোপকথন সব কিছুকে শ্রেষ্ঠত্ব দান করা, নিজে নিজেই সেরা মনে করা। এর থেকে প্রতিকারের উপায় হলো যে সেই মতামতকে সে চিন্তা করবে যে হতে পারে এটা আমার ভুল সিদ্ধান্ত, এটা আমার ভুল ধারণা। আর এভাবেই মানুষ যখন কোনো অহংকার, আত্মম্ভরিতা কিংবা দাম্ভিকতা মাথার মধ্যে চলে আসে, তাকে তো বুঝতেও হবে না, মানুষ তো ভুলেও যায় যে আমি যেটা করছি এটা কি অহংকার নাকি, অহংকারের ডেফিনেশন তো সে জানে না, এটা মাথায় রাখতে হবে। এর জন্য ইলমে দীন অর্জন করতে হবে, শরীয়তের ইলম অর্জন করতে হবে। আর যদি জানা না থাকে তাহলে ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামের শরণাপন্ন হতে হবে। আমরা দুনিয়াবি আইন কানুন বোঝার জন্য ব্যবসা বাণিজ্য করতে হ্যাঁ একটা ল ফার্ম গড়ে তুলি, ল ফার্মের লিগ্যাল অ্যাডভাইজার রাখি তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, কিংবা ফ্যামিলি ডক্টর নিযুক্ত করে রাখি তার পরামর্শ নেওয়ার জন্য, কারো একটু হাঁচি কাশি হলো, পেট খারাপ হয়ে গেল, ডক্টরকে ডাকো, জাস্ট কল হিম রাইট নাও, ডেকে আনো, মেডিকেল বোর্ড বসে যায়, টিম বসে যায়, কেন বাচ্চা অসুস্থ, একটু জ্বর হয়েছে, টেম্পারেচার বেড়ে গেছে, অর্থ আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, মেডিকেল বোর্ড বসাতে সমস্যা কোথায়? ঘরের মধ্যেই, মেডিকেলে যাওয়ার দরকার নেই, ঘরের মধ্যে ফ্যামিলি ডক্টর চলে আসবে। তো এই যখন আমাদের চিন্তাধারা, আমি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি, আমার ভিতরে আত্মিক যে ব্যাধি, শারীরিক ব্যাধির তো চিকিৎসা করাচ্ছি, মেডিকেল বোর্ড বসা, আত্মিক যে ব্যাধি রয়েছে, বাতিনি যে রোগ রয়েছে, যে রোগ আমি দেখতে পাই না, ইভেন আমি ফিলও করতে পারি না, সেটার জন্য কি মুফতিয়ানে কেরাম ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে না? তাদের কাছ থেকে কি পরামর্শ নিতে হবে না যে আমি এই ব্যবসা করব, আমি এই জব করব, চাকরি করব, এর মধ্যে কি কি গুনাহের খাত রয়েছে, গুনাহের সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে, সেই খাতগুলোকে আমাকে চিহ্নিত করে দিন। আর এর থেকে মুক্তির উপায় কি? আমি উচ্চ শিক্ষা অর্জন করতে বিদেশে যাচ্ছি, মুফতি সাহেব আমাকে বলুন যে সেখানে কি কি গুনাহের সম্ভাবনা আছে আর তা থেকে বাঁচার উপায় কি? মুফতি সাহেব আমি অর্থ উপার্জনের জন্য আমি ইউরোপ কান্ট্রিতে যেতে চাই, বিদেশে যাব, সেখানে গুনাহ থেকে কি করে বাঁচবো? সে গুনাহের খাতগুলো আগে আমাকে বলুন, তারপর ছিদ্রগুলো বলুন, আর সেই ছিদ্রগুলো বন্ধ করার উপায়ও বলে দিন। কখনো কি গেছি কখনো কোনো ওলামায়ে কেরামের কাছে, মুফতিয়ানে কেরামের কাছে? নিজেকে প্রশ্ন করি, যদি না গিয়ে থাকি তাহলে ভাবতে হবে যে আমি কবর, আখেরাত, জাহান্নাম এর ব্যাপারে আমি উদাসীন হয়ে আছি, মৃত্যুর ব্যাপারে আমি উদাসীন হয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, আজ এখানেই বিদায় নেব, ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।